আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব।
কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভয় রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব।
কিরে ভাই,
চলুন,
ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভয় রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমি ইমেল পেয়েছি, অনেকেই আমাকে বলছেন যে মাইক্রোফোনের সমস্যা, আপনাদের আমার যদি কোনো মাইক্রোফোনের সমস্যা পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমরা সেই বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এমন চমৎকার একটি দেশ। এবং আমরা সবাই জানি যে সেই সময় যারা রণাঙ্গনে ছিলেন, যে সমস্ত মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, তারা কিন্তু জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। এবং আমি সত্যি কথা বলতে, আমরা প্রত্যেকদিন ভয়ের ঘটনা বলি, কিন্তু কি দুর্দান্ত ভয়ঙ্কর সেই ঘটনাগুলো মুক্তিযুদ্ধের। যে ঘটনাগুলো যদি আমরা একটু রিপিট করি, যে একজন মানে কি বলবো, যে গেরস্থ, সাধারণ একজন গেরস্থ, তিনি হচ্ছে মুক্তিযোদ্ধাদের খবর দিতেন যে হ্যাঁ, পাকিস্তানি সৈন্যরা এসেছে। এরকম একটা খবর দেওয়ার জন্য তিনি মাচায় বসে নাকি একটা হ্যারিকেন দূরতা থাকতেন, কিন্তু জানতেন না যে অপর প্রান্তে, মানে তার বাড়িটা ছিল নদীর এপারে আর নদীর ওপারে মুক্তিযোদ্ধাদের ওখান থেকে আসার কথা থাকত। উনি কোনো দিনক্ষণ না জেনে প্রত্যেকদিন রাতের বেলাতে সারা রাত তিনি ওই হ্যারিকেন নিয়ে হ্যারিকেনটা দোলাতে শুরু করতেন এবং সিগন্যাল দিতেন বা সংকেত পাঠাতেন মুক্তিযোদ্ধাদের। কি ভয়ঙ্কর বীরত্বের কাহিনী। এবং আসলে সত্যি কথা বলতে, এই কাহিনীগুলো, এই আত্মত্যাগের কথাগুলো যখন আমরা শুনি, তখন আমাদের আসলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। আমরা বাংলাদেশের প্রতিটি মুক্তিযোদ্ধাকে, প্রতিটি শহীদকে, প্রতিটি সেই মুক্তিযোদ্ধার পরিবারকে সম্মান জানাতে চাই ভূতি ডট কমের পক্ষ থেকে। এবং আপনাদের জন্যই আমরা আজকে বাংলাদেশ নামে একটি দেশ পেয়েছি, আমরা বাংলায় কথা বলতে পারছি, এবং আমরা এই দেশটাকে পৃথিবীর যে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করতে পারছি, বা এই দেশটার সবুজ পাসপোর্ট নিয়ে আমরা সারা বিশ্বময় ঘুরে বেড়াচ্ছি। সারা দেশ আমাদের যেমন হচ্ছে, মানে কি বলবো, যে সবাই যেমন আমরা সবাই যেমন বাংলাদেশি, ঠিক একইভাবে সারা বিশ্ব তাকিয়ে আছে যে বাংলাদেশ নিশ্চয়ই একদিন খুব ভালো একটা কিছু করবে। এবং বাংলাদেশ ভালো করছেও, আমাদের যারা ভাই বোনেরা তারা সারা বিশ্ব জুড়ে দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় তাদের অবদান রাখছেন। আমি ধন্যবাদ জানাই আপনাদের যারা আমাদের সঙ্গে আছেন। এবং আজকে আমাদের এই এপিসোডটির নাম আমরা দিয়েছি ভূতের ভ্যান গাড়ি। এখানে আপনারা একটা ভ্যান গাড়ি ড্রাইভার সম্পর্কে শুনবেন এবং একজনের এক ভয়ঙ্কর যাত্রা সম্পর্কে আপনাদেরকে জানাবো, ভালো লাগবে আপনাদের। আপনারা অনেকেই কমেন্ট করছেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে আমাকে কেউ একজন কমেন্ট করছেন। আচ্ছা, হাসান শুনছি, হাসান আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। রাসেল ভাই, আমি একটা ঘটনা বলতে চাই কিন্তু পারি না, আপনার সাহায্য চাই। কি ধরনের সাহায্য চান আপনি বলেন, যদি আপনি মনে করেন যে আপনি ঘটনা বলতে পারছেন না, তাহলে আমি আপনাকে সাজেশন দিতে পারি, আপনি ইমেল করতে পারেন। যদি মনে হয় যে ইমেল লিখতে সমস্যা হচ্ছে, তাহলে আপনি এটা রেকর্ড করে অডিও ক্লিপটি আমাকে পাঠিয়ে দিতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনি সরাসরি আমার সঙ্গে অংশগ্রহণ করে বলতে পারবেন, তাহলে অনেকেরই মনে হয়েছে যে হয়তো ঘটনা বলতে গেলে আটকে যাবে, বেঁধে যেতে পারে, এরকম কিছু। কিন্তু সত্যি কথা বলতে, যখন শুরু হয়ে যায় তখন এরকম আর কিছু ঘটে না। এটা আমার দায়িত্ব, আপনি কিভাবে কমফোর্টেবল থাকবেন, কিভাবে আপনি ঘটনা বলবেন, এটা আমার দায়িত্ব। আপনাকে কমফোর্টেবল রাখাটা আমার দায়িত্ব, ওটা একদমই আপনি মাথা থেকে বের করে দিবেন। আপনি শুধু আপনার আগ্রহের কথা প্রকাশ করলেই বাকিটা আমি দেখে নেব। আচ্ছা, মোস্তফা জেদ আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন, না, মাস্টার জেড, ওকে ভাই আমাকে চিনেছেন, আমি আপনার অনেক বড় ফ্যান, সত্যি কথা বলতে মজা করছি না, প্লিজ ভাই আমার নামটা একবার নেন, খুশি হব। আমি আপনার নামটা নিয়ে নিলাম, আশা করছি আপনার ভালো লেগেছে। আমাদের সঙ্গে সাব্বির জির ঘটনা শুনতে চাই জানিয়েছেন সানান, আমরা খুব দ্রুতই সাব্বির ঘটনা মানে পাঠাবো। আমরা মানে সুকান্ত মাইতির সাথে যোগাযোগ করেছি এবং সুকান্ত মাইতি কিছু মানে কি বলবো যে কাজের জায়গায় কিছু ব্যস্ততার কারণে তিনি এখনো পর্যন্ত সময় করে উঠতে পারেনি, তবে এই সপ্তাহের মধ্যে আমাদের ঘটনা হাতে পেয়ে যাওয়ার কথা এবং তারপরে আমরা আপনাদের শুনিয়ে দেব। আশা করছি নতুন বছরটা আপনারা পেয়ে যাবেন সুকান্ত মাইতির একটা ঘটনা প্রথম মাসেই। মঙ্গলবার মানেই ভয়ের রাত, এগারোটা মানেই ভয়ের দরজায়, অশরীরী করানারা, লিখেছেন হেদায়েত আলো। আপনারা নিশ্চয়ই জানেন যে গত সপ্তাহে হেদায়েত আলো আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন এবং তিনি আমাদের সাথে যুক্ত হয়ে তার ঘটনা আমাদেরকে শুনিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ হেদায়েত আলো আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আবারও পড়ব কমেন্টগুলো, আমরা আগে যেটা করতে চাই সেটা হচ্ছে একটা ঘটনা শুনে আসি। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক।
আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই,
চলুন
ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভয় লাগছে, হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি, আশা করছি ভালো লাগবে আপনাদের। রাসেল ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন ধরে ভাবছিলাম আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা আপনার সঙ্গে শেয়ার করব, তবে সময় হয়ে ওঠেনি। এবার আসি মূল ঘটনায়। ঘটনাটি বেশ আগের, 2008-09 সালের ঘটনা, কোন এক কোরবানি ঈদের কিছু আগে। দক্ষিণ অঞ্চলের পিরোজপুর জেলায় আমার বাড়ি। আমি তখন ছাত্র, বিশ্ববিদ্যালয় পাঠ শেষ হয়নি। বলে রাখি আমি তখন ঢাকার যাত্রাবাড়ি এলাকায় থাকতাম। তো ঈদের ছুটি হিসেবে বাড়ি যাওয়ার জন্য সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে রাত 9টার গাড়িতে উঠি। রাত 10টার দিকে মাওয়াঘাট এলাকায় গিয়ে আমাদের বাস পৌঁছায়। প্রচণ্ড ঠান্ডা, দেখি শত শত বাস দাঁড়িয়ে আছে। অনেকেই জানেন মাওয়ায় তখন ফেরি পার হতে হতো, ফেরিতে ওঠার আগে দীর্ঘ সময় ঘাটে বাসগুলোকে দাঁড়িয়ে থাকতে হতো। এই সময় প্রায় 2 ঘন্টার মতো লাগত, কোনো চাপ না থাকলে হয়তো আধা ঘন্টার মতো লাগত, ঈদ বা এই জাতীয় কোনো উৎসব থাকলে সেটা 3 ঘন্টাও ছাড়িয়ে যেত, ফেরি পার হতেও ঘন্টার বেশি লাগত। সেখানে অনেক খাওয়ার হোটেল ছিল, সবাই বাস থেকে নেমে হোটেলে খাবার খেত। আমিও বাস থামার পর রাতে খাবার খাই, পরে কিছু সময় ঘোরাঘুরি করে বাসে এসে বসে থাকি। যেহেতু প্রচণ্ড ঠান্ডা, এভাবে প্রায় 2 ঘন্টা পর আমাদের জানানো হল নদীতে ফেরি চলাচল বন্ধ। তখন রাত 12টা ছাড়িয়ে গেছে। ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণ হচ্ছে প্রচণ্ড কুয়াশা। কুয়াশার কারণে এই ফেরি বন্ধ থাকবে ততক্ষণ যতক্ষণ কুয়াশা না কমবে। এর অর্থ পরের দিন সূর্য না ওঠা পর্যন্ত বাস ফেরিতে উঠতে পারবে না, পার হওয়াও যাবে না। কি করার, প্রায় 21 ঘন্টার মতো অপেক্ষা করতে হল ফেরিতে ওঠার জন্য। ঢাকাতেও আমার কোনো কাজ নেই বা একা থাকার প্রয়োজন নেই যে আবার ঢাকায় ফিরে আসব। হাজার হাজার মানুষ ছিল সেখানে, পরিস্থিতি কতটা ভয়ানক হয়েছিল বুঝতে পারবেন। পরদিন সকালে পুরো মাওয়া এলাকায় কোনো হোটেলে কোনো খাবার ছিল না, সব হোটেলের খাবার শেষ হয়ে গিয়েছে, শুধুমাত্র চা পাওয়া যাচ্ছে, এমনকি সিগারেট পর্যন্ত শেষ হয়ে গেছে। দুপুরের পর ঢাকা থেকে খাবার কিনে এনে হোটেল মালিকরা তা বিক্রি করতে শুরু করল। পরদিন যখন বাস ফেরিতে ওঠে তখন সন্ধ্যা 7টা বাজে, ফেরি ছাড়তে সময় লাগে আরো প্রায় 1.5 ঘন্টার মতো, মানে প্রায় 9টার দিকে ফেরি ঘাট ছেড়ে অপর পাশের দিকে রওনা হয়। অপর ঘাটে যখন ফেরি পৌঁছায় তখন রাত 11টা বাজে। এবার পড়লাম চিন্তায়, কারণ আমি যেখানে যাব সেখানে এই বাস পৌঁছবে রাত দুইটার দিকে। সেখান থেকে নিজের বাড়িতে যাওয়া গভীর রাতে একেবারেই সম্ভব নয়। কি করব চিন্তা করতে লাগলাম। ভাবলাম বাস তো বাগেরহাট জেলা শহরের উপর দিয়ে যাবে, শহরের বাস স্ট্যান্ড আছে, সেখানেই নেমে যাব। কারণ বাস স্ট্যান্ডে সবসময় লোকজন থাকে, সকাল হলে অন্য বাসে বাড়ি যাব। এই চিন্তা করতে লাগলাম। সমস্যা হল বাসের সিটে আমার যখন ঘুম ভাঙল তখন দেখি শহরের স্ট্যান্ড ছেড়ে আরো 5 কিলোমিটার চলে এসেছে বাস, বাজে 1টার বেশি। এখানে কিছু যাত্রী নামলো, এইবার খুব দুশ্চিন্তায় পড়লাম। এইখান থেকে দক্ষিণ দিকে আরো 15 কিলোমিটার গেলে আমি যে স্টেশনে নামব সেই স্টেশন। কিছু করার নেই, আরো প্রায় 40 থেকে 50 মিনিট বাস চলল। অবশেষে পৌঁছালাম আমার কাঙ্ক্ষিত স্টেশনে। আমতলা নামের ওই স্টেশনে নেমে মোবাইল স্ক্রিনে দেখি রাত 2:12, অন্ধকার রাত, বাস থামল। আমার সঙ্গে ওই স্টেশনে আরও একজন যাত্রী নামল, কিছুটা আশান্বিত হলাম। এর সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা হবে। যে যাত্রী নামল সে একটি মেয়ে, তার চেহারা দেখিনি, বোরকা পরা ছিল। শুধু ভাবলাম যেহেতু মেয়ে তাই নিশ্চয়ই রিসিভ করতে কেউ না কেউ আসবে, তার কাছেই আমি পরামর্শ চাইতে পারি অথবা তার কাছ থেকে টর্চ ধার হিসেবে নিতে পারি, পরে তা ফেরত দেব। আমি রাতে একা চলাচল করতে অভ্যস্ত নই। তখন চাঁদ সবেমাত্র ডুবে গেছে। যে স্টেশনে নামলাম সেটি একটি ছোট বাজারের মতো, সব মিলিয়ে 8 থেকে 10টি দোকান যা দিনের বেলা চলে। এই রাতে এখানে কোনো মানুষের চিহ্ন নেই। বাস থেকে নেমে সড়কে দেখি কয়েকটি কুকুর শুয়ে আছে, ওখানে বিদ্যুৎ ছিল। এখান থেকে আমার বাড়ি 7 কিলোমিটার ভেতরে। দিনের বেলা রিক্সা বা ভ্যানে করে যাই। স্টেশন লাগোয়া একটা বড় খাল আছে, পূর্ব দিকে খালের ওপর কাঠের পুল। আমি নেমে কোথাও কোনো মানুষ দেখিনি, যা আগে ভেবেছিলাম যে মেয়েটিকে রিসিভ করতে কেউ আসবে, এমন কেউ আসেনি। ইতস্তত করে মেয়েটির সঙ্গে কথা বলতে চাইলাম। ভাবলাম যেহেতু কেউ আসেনি তার বাড়ি এখানে, সেটাই হল। কিন্তু মেয়েটি পুল পার হয়ে ডান দিকে একটি বাড়ির মধ্যে ঢুকে গেল। আমার কোনো কথার উত্তর দিল না, হয়তো অভদ্রতা অথবা নিরাপত্তাহীনতার কারণে। স্বাভাবিক, কি করব, 7 কিলোমিটার যেতে দুটি ভাগ আছে। আমার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মধ্যে, আমি যেখানে নেমেছি সেটা বাগেরহাট জেলার মধ্যে পড়েছে। এখন থেকে 3 কিলোমিটার পর আমার জেলার সীমানা। ওই সীমানায় আরেকটি বাজার আছে, সেটাও এমন ছোট হাট, সেখান থেকে 4 কিলোমিটার পর আমার বাড়ি। এই 3 কিলোমিটার পথ ইটের সড়ক, তবে রাস্তা একেবারে ভাঙা, এব্রো খেব্রো। এই রাতে কোনো ধরনের রিক্সা ভ্যান থাকবে না, এটাই স্বাভাবিক। আমি সাহস করে হাঁটা শুরু করলাম। 300 মিটারের মতো রাস্তা ফাঁকা এবং কয়েকটি বাড়ি থেকে বিদ্যুতের আলো এসে পড়ছে, খুব ক্ষীণ আলো, তবে রাস্তা দেখা যায়। এই 300 মিটার গিয়ে আরেকটি ছোট খাল, খালের ওপর একটি পুল, সেটা 3 থেকে 4 মিটার হবে। এখানে এসেই সব সাহস শেষ হয়ে গেল। ভয়ানক অন্ধকার, কারণ দুই পাশে গভীর জঙ্গল, কোনো বাড়িঘর নেই। এই 3 কিলোমিটার পথে 2-1টা বাড়ি আছে, তবে সেটাও অনেক দূরে দূরে। আবার ফেরত এলাম ওই বাজারে, কিছুক্ষণ দাঁড়ালাম। আমি একা, বাজারে কেউ নেই, আলো থাকার পরেও কেমন গা ছমছম করা একটা অবস্থা। এখানে এসে বিদ্যুতের আলোয় সাহস সঞ্চার হয়। ভাবলাম কি আর হবে, মোবাইল জেলে জেলে চলে যাব। আবার হাঁটা শুরু করলাম। ওই পুলের কাছে গেলাম এবং ওপার থেকে কয়েকটি কুকুরের ডাক শুনতে পেলাম। উচ্চ স্বরে তারা ডাকছে, কিন্তু তাদের আমি দেখিনি, ভয় পেলাম। আবার ফিরে আসতে শুরু করলাম। রাস্তাটি সোজা উত্তর দক্ষিণ। আমি ফিরে আসি যে রাস্তাটি দক্ষিণ দিকে চলে গেছে। 200 মিটার গিয়ে পশ্চিম দিকে বাঁক নিয়ে ওই বাজারে যেতে হয়, তবে ওই রাস্তাটি দক্ষিণ দিকে আরো কিছুটা গেছে। যখন বাঁক নেব তখন আমি একটি শব্দ পেলাম, মনে হল কেউ একজন ভ্যান চালিয়ে আসছে। কয়েক মিনিট দাঁড়ালাম, যা ভাবলাম তাই, একটি লোক ভ্যান নিয়ে আসছে। তবে অন্ধকার আর তীব্র শীত থাকায় তার চেহারা আমি দেখিনি, কারণ তার চেহারা মাফলার জাতীয় কিছু দিয়ে ঢাকা ছিল। তার কাছে জানতে চাইলাম সে কোথায় যাবে। সে বলল ওই বাজারে যাবে যেখানে আমার জেলার সীমানা। বললাম আমাকে নেওয়া যাবে? তিনি বললেন ওঠেন। যাক, চিন্তামুক্ত হলাম। আমি ভ্যানের পেছনে বসলাম। ছোট্ট পুলটি পার হওয়ার পর চারিদিকে গভীর অন্ধকার। খালের পাশ দিয়ে দক্ষিণ দিকে সোজা রাস্তা চলে গেছে। 10 থেকে 15 ফুটের খালের ওপারে গভীর জঙ্গল। রাস্তার লাগোয়া দিকেও একই রকম। ভ্যানের নিচে সম্ভবত হ্যারিকেন ছিল, সেই সামান্য আলোতেই ভ্যান চলছিল। কিছুক্ষণ চলার পর হঠাৎ খেয়াল করলাম কয়েকটি কুকুরের বাচ্চা আমাদের পেছন পেছন দৌড়াচ্ছে। আমি ভ্যানওয়ালাকে বললাম এত রাতে কুকুরের বাচ্চা এলো কোথেকে? তিনি বললেন কুকুরের বাচ্চা কোথায় দেখলেন? তিনি ভ্যান না থামিয়ে আমাকে বললেন, আপনি সামনে আসেন। বললাম, ভ্যান থামান। সে বলল, না আপনি ওপর দিয়ে আসেন, নিচে নামার দরকার নেই। আমি ওভাবেই সামনে গিয়ে তার পাশে বসলাম। এরপর পেছনে তাকিয়ে আরো কিছুক্ষণ বাচ্চাগুলোকে দেখলাম, তারপর আর নেই। মনে করলাম হয়তো বাগানের মধ্যে চলে গেছে। এরপরই হঠাৎ করে খালের ওপারে ভয়ানক এক শব্দ হল। নারকেল গাছ থেকে যদি অনেকগুলো নারকেল একসঙ্গে পড়ে তাহলে যেমন শব্দ হবে তেমন। একটা শব্দের পর কিছুক্ষণ শান্ত, এরপর একাধিক জায়গা থেকে একই রকম শব্দ। মনে হচ্ছে যেন বড় গাছ ভেঙে পড়ছে। নানান ধরনের শব্দ, গাছ পড়ছে, নারকেল ওপর থেকে নিচে পড়ছে। এরপরে দেখলাম 10-12টি কুকুর একসঙ্গে ডাকছে। পুরো অন্ধকারে চারিদিকে। সড়কটি ছিল খুবই সরু ও ইট বিছানো, একটি ভ্যান যেতে পারে এমন সড়ক। দুটি ভ্যান ক্রস করতে গেলে একটির সড়কের বাইরে গিয়ে দাঁড়াতে হবে। সড়কটি খুবই এবড়ো খেবড়ো, ভালোভাবে চালানো যায় না। এর মধ্যেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটল। আমার ঠিক পেছনে ভ্যানের ওপর কিছু একটা পড়ল এবং সড়কের আরেক দিক থেকে ছিটকে গেল। সেটা কি দেখিনি, মনে হলো যেন ভ্যানটি উল্টে যাবে। আমার শরীর পুরো হিম। ভ্যানওয়ালা বলল, আপনি শক্ত করে রড ধরেন। ভ্যানের সিটের নিচে যে রড থাকে সেটা আমি শক্ত করে ধরলাম। তিনি এবার শরীরের সব শক্তি দিয়ে ভ্যান চালানো শুরু করলেন। ভ্যানের নিচে হ্যারিকেন থাকায় শুধুমাত্র সামনের চাকা পর্যন্ত দেখা যায়। এর মধ্যে বাইরে শুধুই অন্ধকার। যখনই দ্রুত বেগে চলা শুরু করল ভ্যান, তখনই ভয়ঙ্করভাবে মনে হল সবকিছু ভেঙে পড়ছে। কোনো বাতাস নেই, হিম ঠান্ডা, গাঢ় অন্ধকার। আমাদের ভ্যান যেভাবে চলছে সমান্তরালে খালের ওপারে তেমনি মনে হচ্ছে কুকুরগুলো ছুটছে। দৌড়ের শব্দে আরো কিছু শব্দ হচ্ছে, শব্দগুলো স্পষ্ট না। এবার ভ্যানের কাছে বড় একটা কিছু পড়ার শব্দ, কিছুই বুঝছি না। ভ্যানওয়ালা আমাকে বলছে, আপনি শক্ত করে বসেন নাহলে পড়ে যাবেন। আগেই বলেছি সড়কটা একেবারে উঁচু নিচু, ভাঙা থাকায় ভ্যান দ্রুত বেগে ছুটছে বলে আমি স্থির থাকতে পারছি না। ভ্যান এক একদিকে কাত হয়ে যাচ্ছে এক একবার। এর মধ্যে এমন শব্দ, হঠাৎ দেখি সামনে সেই কুকুরের বাচ্চাগুলো দৌড়াচ্ছে দ্রুত। বাচ্চাগুলোর বয়স এক মাস হবে, তেমনই আকার, কিন্তু খুব দ্রুত দৌড়াচ্ছে। বামদিকের বাগান থেকে আরো ভয়াবহভাবে কিছু একটা আমাদের সমান্তরালে দৌড়ানোর শব্দ পাচ্ছি। তবে ঘন অন্ধকার হওয়ায় কিছু দেখা যাচ্ছে না। ভয়ে আমি এক প্রকার হিম হয়ে গিয়েছি। পরিস্থিতি কি বোঝানো মুশকিল। এই সময় হঠাৎ করে খালের ওপার থেকে মনে হচ্ছে কিছু একটা আমাদের দিকে ছুটে আসছে। সামনে থাকা কুকুরের বাচ্চাগুলো দেখলাম খালের মধ্যে লাফ দিয়ে পড়ে গেল। এরপর বাগানের মধ্যে কোনো শব্দ নেই। খালের মধ্যে মানুষ দৌড়ালে পানি যেভাবে একটা শব্দ করবে ঠিক তেমন। বাগান থেকে একের পর এক ঢিল এসে খালের পানিতে পড়ছে, আর দৌড়ানোর শব্দ তো আছেই। এই পরিস্থিতির মধ্যে 1 কিলোমিটার পরে বাম দিকে একটা বাঁক। বাম দিকের রাস্তা ধরে ভ্যানটি চলা শুরু করল। এইখানে কয়েকটি ঘর আছে সড়কের দুই পাশে, সেটা সড়ক থেকে কিছুটা দূরে। এখানে আসার পর সব স্বাভাবিক। প্রায় 300 মিটার যাওয়ার পর সড়কের এক পাশে খোলা মাঠ, মূলত ধান ক্ষেত, তবে তখন ধান ছিল না। বাম দিকে বাগান আছে, কিছু ফাঁকা জমি আছে। ভ্যানওয়ালা কোনো কথা বলছে না, জোরে জোরে চালাচ্ছে। শরীর হিম হয়ে আসছে। আমাদের সামনে আরেকটি ভ্যান চলা শুরু করল হঠাৎ। অর্থাৎ রাস্তাটি কয়েকটি ছোট বাঁক নিয়ে পূর্ব দিকেই চলছিল। এমন একটি বাঁক ঘোরার পরেই আমরা আরেকটি ভ্যানকে আবিষ্কার করি। তখন রাস্তাটা কিছুটা ফাঁকা থাকায় অস্পষ্টভাবে দেখা যায়। আমার ধারণা ছিল হয়তো এখানে কোনো বাড়ি থেকেই বের হয়েছে। ভ্যানটি এবার ধীরে ধীরে দৃশ্যমান হওয়া শুরু করল। দৃশ্যমান হওয়া শুরু করলে আমাদের ভ্যানটি গতি কমিয়ে দিল। অন্ধকারে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে ভ্যানটি খুব ধীরে ধীরে চলছে। আমাদের ভ্যানটি কাছাকাছি পৌঁছে গেল। এইখানে রাস্তা বেশ ফাঁকা, দূরে একটি বাড়ি আছে, সেখানে উঠোনে লাইট চলছে। সেই আলোতে আরো স্পষ্ট হল অবয়ব। তখন স্পষ্ট দেখলাম যে ভ্যান চালাচ্ছে তার দুপা একেবারেই নেই, মনে হয় কেউ যেন টেনে ছিঁড়ে ফেল দিয়েছে। এবার মনে হল আমাদের ভ্যানওয়ালা ভয় পেয়েছে। সে না থেমে ধীরে ধীরে চালাচ্ছিল। এবার ওই পুকুর পর্যন্ত পৌঁছানোর পর ভ্যানটি বাম দিকে পুকুর পার হয়ে বাগানের দিকে চলে গেল। ওখানে একটি কবরস্থান, পুকুরের এক কোণায় শান বাঁধানো ঘাট আছে। দেখলাম লোকটি বাঁধানো ঘাটে নেমে পুকুরে চলে গেল। আমাদের ভ্যান এবার আরো জোরে চলতে শুরু করল। এবার আবার দেখতে পেলাম ওই কুকুরের বাচ্চাগুলো আমাদের পেছন পেছন দৌড়াচ্ছে আর খুব ডাকছে। ভ্যানওয়ালা জোরে চালানো শুরু করল আবার। ওই কবরস্থানের মধ্য থেকে আমি তখন দেখতে পাই
স্পষ্ট কোনো অবয়ব। মনে হচ্ছিল কেউ বসে আছে, একটা কালো স্পষ্ট অবয়ব। ভয়ানক অভিজ্ঞতার মধ্যে একাধিকবার আমার মনে হচ্ছিল আমার ভ্যানওয়ালা বুঝি মানুষ না। এবার আমি আরো ভয়ানক ভয়ের মধ্যে পড়ে যাই, কিন্তু আমার কিছু করার ছিল না। এত বড় সব ঘটনা ঘটছে, ভ্যানওয়ালা কোনো কথা বলেনি, কোনো কথার উত্তর দেয়নি, শুধুমাত্র কয়েকবার বলেছে শক্ত হয়ে বসুন। এরপর আরো এক কিলোমিটার পথ বাকি, ওই কান্নার আওয়াজ এখনো আসছে, অর্থাৎ সেই অবয়বের একটা কান্নার আওয়াজ শুনেছিলাম আমি। এবার রাস্তার ডান দিকে জঙ্গল, বাম দিকে খাল, ভ্যান চলছে, কুকুরের বাচ্চাগুলো আর দেখা যায়নি। এইখানে তেমন কিছু হয়নি, একেবারে সীমানার কাছাকাছি গিয়ে একটি স্কুল, স্কুল ঘরের পেছনে বড় একটা পুকুর, পুকুরের অপর পাশে দেখি কয়েকটা লোক গোসল করছে, অস্পষ্টভাবে পানিতে গোসল করার শব্দ হচ্ছিল। একাধিক লোক আমাদের দেখেই লোকগুলো সাঁতরে হেঁটে পুকুরের মধ্য দিয়ে অন্যদিকে চলে আসছিল। এই সময় বাগানের মধ্য থেকে 10-12টা কুকুর বের হয়ে পুকুর ধরে ভয়ানক উচ্চ স্বরে ডাকতে শুরু করে। ভ্যানটি জোরেই চলছিল, সামনে একটি খাল, খালের উপর একটি ব্রিজ। ওখানে গেলাম যখন, তখন দেখি রাত 3:30 বাজে। এই পথে আসতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগে। এবার ব্রিজের ওপর আমাদের ভ্যানটি দাঁড়াল, এইখানে আমি নামলাম, তার সঙ্গে কথা বলতে চাইলাম, সে কোনো কথা বলল না, কোনো কিছু না বলে চলে গেল পূর্ব দিকের রাস্তায়। ব্রিজ থেকে নেমে আমাদের সীমানা খালের এপারে বাগেরহাট জেলার মধ্যে পড়েছে। ব্রিজ থেকে নেমেই বাজার, ওখানেই দেখি একটা রিক্সা, বিদ্যুতের লাইট জ্বলছে কয়েকটি, রিক্সার ওপর বসা আমার গ্রামের একটি ছেলে, যে আমার পরিচিত এবং তার সাথে আমার সম্পর্ক ভালো। আমাকে দেখেই সে অবাক হয়ে বলল, কোথা থেকে আসছেন, কোনো সমস্যা? বললাম, ঢাকা থেকে, কোনো সমস্যা নেই। বলল, আপনাকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে, ভ্যানওয়ালা কি আপনার কাছে টাকা পয়সা নিয়েছে বেশি? বললাম, না। তাহলে এত দ্রুত চলে গেল কেন? আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ভয় পেয়েছেন। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু তুই এত রাত্রে এখানে কেন? সে উত্তরে বলল, কাউকে নিয়ে এসেছে যিনি এইখানে ধান ক্রয় করে রেখেছেন, নৌকায় করে কোথাও নিয়ে যাবেন বিক্রি করতে, এখন বাড়ি যাবেন। আমি বললাম, ওই লোক কোথায়? সে একটি বাড়ি দেখিয়ে বলল, ওই বাড়িতে গেছে। আমি বললাম, এত রাতে কিভাবে যাব? সে বলল, ভয় লাগছে নাকি, চলেন, কোনো সমস্যা নেই। আপনারা এত রাতে ওই রাস্তা দিয়ে এসেছেন, কিছু হয়েছে? আমি বললাম, না। যাই হোক, এখান থেকে আমার বাড়ি 4 কিলোমিটার, তবে রাস্তা পিচ ঠেলা, ভালো ভাঙা নেই। এবার রিক্সায় উঠলাম, প্রায় 40 মিনিট পর বাড়ির সামনে গিয়ে নামলাম। সে চলে গেল, তাকে বললাম টাকা নিতে, সে বলল সকালে। যখন উঠলাম তখনও রাত, প্রায় 4টা। পরদিন দুপুরে ওই ছেলেটির সঙ্গে দেখা, তাকে বললাম টাকা নিবি না? সে বলল, কিসের টাকা? বললাম, কেন, রাতে নিয়ে এলি কোথায়? সে বলল, গত রাতে তার সাথে নাকি আমার দেখাই হয়নি। এই বলেই ঘটনা শেষ করেছেন রিয়াজ, লিখেছেন বসুন্ধরা ঢাকা থেকে। যারা এতক্ষণ পর্যন্ত শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লিখবেন তারা লেখার পর যদি একটু রিভাইজ করেন তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয়, কারণ লেখার মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো থাকে সেগুলো আপনি যদি সংশোধন করে পাঠান তাহলেই সবচাইতে বেশি সুবিধা। আমি জানি না ঘটনাটি আপনাদের কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্ট সেকশনে লিখবেন, যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার কাছের মানুষদের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে,
কখন গেল?
ভয় রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি। আর ভালোর দলে আছি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, জিজ্ঞেস করলাম না কেমন আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালো তালে থাকেন। আমি আমার 13 বছর বয়স থেকে ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা, বর্তমানে বয়স 20। আব্বুর রেডিও দিয়ে রাত জেগে কাকার সাথে আপনার মুখে বলা ঘটনাগুলো উপভোগ করতাম। এতদিন ধরে ভূত এফএম এবং ভূত .com এর শ্রোতা হয়েও কখনো কোনো ঘটনা পাঠানো হয়নি, এটাই আমার প্রথম ঘটনা। ঘটনাটা সিলেক্টেড হলে জানানোর অনুরোধ করেছেন এবং তারপর তিনি লিখেছেন, এই ঘটনাটা আমি প্রথম শুনি আমার আম্মুর মুখে। খালা মানে আমার আম্মার ছোট বোন মারা গিয়েছিলেন হঠাৎ। ডাক্তারি রিপোর্টে বলেছিল হার্ট অ্যাটাক, কিন্তু পুরো পরিবার জানত ব্যাপারটা এর চেয়েও গভীর। অনেক বছর চেপে রাখা সেই সত্য আমি জানলাম কয়েক বছর পরে, যখন আম্মা এক রাতে ভয় কাঁপতে কাঁপতে আমাকে বলেছিল, ওরা তোর খালাকে মেরে ফেলেছে কালো জাদু করে। খালার বিয়ে হয়েছিল সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার প্রত্যন্ত এক চর এলাকা নাটুয়ার পাড়া গ্রামে। প্রথম প্রথম খালা খুব খুশি ছিলেন, খালু ছিলেন একজন স্কুল মাস্টার, শান্ত মানুষ। কিন্তু খালুর ভাইয়েরা, বিশেষ করে মেজ ভাই ও তার বউ, খালাকে একদম পছন্দ করতেন না। কারণটা খুব সাধারণ, খালা শ্বশুরবাড়ির জায়গার একটা দিকের ঘর ব্যবহার করতেন, যেটা খালুর বাবার সময় থেকে ওনার জন্য বরাদ্দ ছিল। জায়গাটা ছিল উঠানের এক প্রান্তে, যেখানে একটা বটগাছ, একটা ছোট পুকুর আর একটা পুরনো রান্নাঘর ছিল। খালুর মেজ ভাই ও বউ চাইতেন সেই জায়গাটায় একটা আধা পাকা বাড়ি বানাতে, কারণ বাজারের কাছাকাছি হওয়ায় ওটার দাম ছিল অনেক। কিন্তু খালা বলেছিলেন, এখানে আমি থাকি আর বটগাছের নিচে আমার শ্বশুরের কবর, জায়গাটা বিক্রি করার কথা আমি ভাবতেও পারি না। এই না বলাটাই ছিল কাল। ধীরে ধীরে খালার শরীর খারাপ হতে লাগল, প্রথমে মাথা ব্যথা, তারপর রাতে ঘুম ভেঙে যেত। তিনি বলতেন, রাত 3টায় কেউ এসে দরজায় টোকা দেয়, আমি জানি কেউ নয়, কিন্তু ভয় লাগে। খালু এগুলো বিশ্বাস করতেন না, বলতেন মানসিক চাপ, সব কল্পনা। কিন্তু খালার বড় বোন মানে আমার আম্মা যখন একবার 2 সপ্তাহের জন্য ওখানে গেলেন, খালার পাশে থাকতেন, তখন তিনিও অনুভব করলেন অনেক কিছু। পুকুর ঘাটে দাঁড়ালে পেছন থেকে শ্বাস ফেলার শব্দ শোনা যেত, ঘরের চালার ওপর দিয়ে হাঁটার আওয়াজ, আর মাঝরাতে কার যেন মৃদু হাসি। একদিন খালার ডান পাশে হঠাৎ একটা দগদগে দাগ ওঠে, ডাক্তাররা কিছু ধরতে পারছিলেন না। তারপর হঠাৎ আম্মা একদিন পুকুর পাড়ে ওড়না শুকাতে গিয়ে দেখতে পান বটগাছের নিচে নতুন মাটির ঢিবি। আম্মার মনে কৌতূহল জাগে, এই জায়গায় নতুন মাটি কোত্থেকে আসলো? খুঁড়ে দেখেন একটা ছোট্ট কাঁচের শিশি, ভেতরে কালো লিকুইড আর লাল সুতোয় মোড়া কাগজ। সেই কাগজ খুললে লেখা, মরণ বাঁধ, রোকসানা বেগম থেমে থেমে মরবে, ব্যথায় পুড়ে ঘুমে নামবে না, সে যেটা আঁকড়ে ধরে আছে সেটা ছাড়বে, নতুবা শরীর ছাড়বে। যেদিন থেকে শিশিটা খুঁজে পাওয়া গেল, সেই রাত থেকে খালার আচরণ বদলাতে শুরু করল। তিনি হঠাৎ করে অচেনা ভাষায় কথা বলতে শুরু করলেন, কেউ ঘরে ঢুকলে খালা তার দিকে তাকিয়ে হাসতেন, কিন্তু সেই হাসির মধ্যে মায়া বা চিন্তা কিছুই থাকত না, বরং একটা শূন্যতা। এক রাতে খালা ঘুম থেকে উঠে হাঁটা শুরু করেন বাড়ির চারপাশে, হাত দিয়ে নিজের মাথা চুলকাতে চুলকাতে বিড়বিড় করে বলেন, জায়গাটা আমার না, আমি ছাড়ব, আমি ছাড়ব। পরদিন সকালে খালার গলায় নখের দাগ পাওয়া যায়, নিজের হাতেই যেন চেপে ধরেছিলেন। খালু এবার ভয় পেলেন, স্থানীয় এক মৌলবীকে ডাকা হল। মৌলবী কোরআন তেলাওয়াত শুরু করতেই খালার চোখ ঘোলা হয়ে যায়, তিনি চিৎকার দিয়ে ওঠেন, ওই বৌঠা রানু, ওর চুলের গন্ধ এখন আমার বালিশে, সবাই হতভম্ব। খালুর মেজ ভাইয়ের বউয়ের নাম রানু। একদিন গ্রামে এক বৃদ্ধা হাজিরা খালা আম্মাকে চুপি চুপি ডেকে বললেন, তোর বোনকে ভালো হুজুর দেখা, ওর দুনিয়া থেকে ওকে সরাতে সবাই উঠে পড়ে লেগেছে। আমি নিজে চোখে দেখেছি, রানু আর ওর দেবর একটা পর্দা ঢাকা লোককে এনেছে, ঘোর রাতে মুখ ঢাকা, হাতে একটা মাটির থলে আর একটা পিড়ি ছিল। লোকটা কথা বলে না, শুধু বিড়বিড় করে কাঁচা ছাগলের রক্তে কিছু লেখে কাগজে। ওই লোকটি গ্রামের পাশে চরপাড়া থেকে আসে, নাম জানে না কেউ, তবে অনেকে বলে ওর নাকি ছায়ার লোক বলে ডাক। রানুরা সেই লোককে দিয়ে আত্মা আটকে রাখা নামের এক জাদু করেছে, যেখানে যে মানুষটার উপর জাদু চলছে সে দিনের আলোয় বেঁচে থাকে ঠিকই, কিন্তু রাত বাড়লে তার আত্মা নিঃশেষ হতে থাকে। হাজারা খালা বললেন, তোর বোনকে ধাপে ধাপে মারার জন্য সবকিছু করা হয়েছে, ওকে সরাসরি মারলে সব জানাজানি হয়ে যেত, তাই ওকে ঘুম পাড়িয়ে মারা হচ্ছে। রানুদের বাড়ির পেছনে এক ঝোপের নিচে মাটির পুতুল, খালার চুল আর নখ কালো সুতোয় পেঁচানো, আর তাতে গাঁথা লাল সুই রেখেছে। আমার ঘর থেকে সব শোনা যায় বলে আমি ওদের কথা শুনে সন্দেহ করি আর নজর রেখে সব দেখেছি। এই ছিল মরণ বন্ধন, জায়গাটা না ছাড়লে শরীর ছাড়বে না, এটাই ছিল শর্ত। ঘড়ির কাঁটা যখন তিনটায় থেমে আছে, হঠাৎ খালা নিজের ঘর থেকে বের হয়ে বটগাছে নিচে গিয়ে দাঁড়ায়, চুল এলোমেলো, চোখ দুটি লাল। খালু আর আম্মা পেছন পেছন গিয়ে দেখে খালা মাটিতে হাত দিয়ে লিখছে কিছু, যেটা পরক্ষণেই অদৃশ্য হয়ে যাচ্ছে। খালা হঠাৎ গলা কাঁপিয়ে বলেন, ওরা চারজন, ছায়া ডাকছে আমাকে, আমিও যাব, ওরা বলছে জায়গা ছেড়ে দাও না হলে শরীর ছেড়ে দাও। আম্মা কাঁদতে লাগলেন, কিন্তু খালা তার দিকে তাকিয়ে বললেন, তুই ভালা, তোকেও দেখেছে। পরদিন স্থানীয় এক বুজুর্গ পীর বাবা আসেন, তিন দিন রুকাইয়া চলে, খালার ঘর কোরআনের আয়াতে মুখর হয়ে ওঠে। কিন্তু তৃতীয় রাতে একটা শব্দ সবাইকে স্তব্ধ করে দেয়, বটগাছের দিক থেকে আসে নারীর কণ্ঠে হাসি আর শিশুর কান্না। পরদিন পীর বাবা বলেন, এর পেছনে অনেক পুরনো আত্মা কাজ করছে, শুধু কালো জাদু না, জায়গাটাও খারাপ। এক রাত খালার শরীর হঠাৎ ঠান্ডা হয়ে যায়, আম্মার কপালে হাত রাখতেই দেখে শীতল, নিঃশ্বাস নেই। কিন্তু ঠিক যখন সবাই ভাবছে খালা মারা গেছেন, তখন খালার চোখ খুলে বলেন, ওরা জায়গাটা পায় নাই, কিন্তু আমাকে পেয়েছে, দাগ রেখেছে, তুমি বলবো না কাউকে, না তাহলে ছায়া তোমাকে নিয়ে যাবে। এরপর খালা সত্যি সত্যি মারা যান পরদিন দুপুরে, ডাক্তারের রিপোর্ট হৃদরোগ, কিন্তু মৃতদেহের গলায় কালো দাগ, পেটের ডান পাশে শুঁয়ের মতো গর্ত, আর বাম পায়ে লাল সুতো বাঁধা। পরবর্তীতে আম্মা আর সেই হুজুর মিলে খুঁজে পান সেই ঝোপের স্থান, সেখান থেকে খুঁজে পাওয়া যায় পুতুল, নখ, চুল, সব পুড়িয়ে দেয়া হয়। রানু ও খালার মেঝো মেয়ে কয়েক মাস পরেই হঠাৎ করেই গ্রাম ছেড়ে শহরে চলে যান, কেউ জানে না কেন। তবে শোনা যায় তাদের বড় ছেলেটা রাতে ঘুমোতে গেলে কারো ছায়া দেখে। আজ এত বছর পরেও নাটুয়া পাড়া গেলে খালার ঘর ফাঁকা পড়ে থাকে, কেউ ভাড়া নেয় না। পুকুর ঘাটে এখনো নাকি মাঝরাতে পানির ছিটা পড়ে, কেউ একজন পেছনে দাঁড়িয়ে বলে, এই জায়গাটা আমার ছিল। এটাই ছিল ঘটনা রাসেল ভাই। এই ঘটনাটা শুধু ভয়াবহ না, বাস্তব। নাম জায়গা বদলে বলা, কিন্তু সত্যকে ঢাকা যায় না। মরণ বন্ধন ছিল, আছে, থাকবে। আমার কাছে এরকম আরো অনেক ঘটনা আছে যেগুলো আমি আমার বয়স্ক আত্মীয় স্বজনের কাছ থেকে শুনেছি। সবাই চাইলে আবার নতুন করে ঘটনা নিয়ে আসবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে,
কখন গেল?
ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হয়েছেন। আপনারা জানেন যে প্রত্যেক মঙ্গলবারেই আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হন এবং আপনারা চাইলে আপনারাও অংশগ্রহণ করতে পারেন। আজকে আমাদের সঙ্গে আছেন ইউনুস সাহেব। এবং ইউনুস, আপনাকে প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শোতে এবং আশা করছি আপনি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা জানতে পেরেছি যে আপনি আপনার মার সাথে ঘটে যাওয়া একটা চমৎকার ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান। সবার আগে আপনি একটু বলুন যে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন এবং যে ঘটনাটি আপনি শেয়ার করবেন সেই ঘটনাটি আপনি প্রথম কিভাবে আপনার মার কাছে শুনলেন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি ভালো আছেন। আমি জানি যে সবসময় আপনি ভালোর দলেই থাকেন, কিন্তু পৃথিবীতে মানুষের জীবনে এমন কিছু মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটে যায় তার পরিবারের সাথে বা স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে। আসলে অনেকের জীবনে এই ছোট্ট ভালো থাকাটাই অনেকের জীবনে হয়ে ওঠে না। তো রাসেল ভাই, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা?
আমি পরিষ্কার ভাবে আপনাকে শুনতে পাচ্ছি।
জি রাসেল ভাই, আমি আপনার অনেক বড় একজন ফ্যান। আমি 2012 সাল থেকেই এই স্কুল লাইফ থেকে আপনার শোগুলো শুনি। তো মাঝখান দিয়ে হয়তো আপনি আমাদের মাঠ থেকে ক্ষণিকের জন্য এই স্কুলটা বন্ধ ছিল, তো অনেক মিস করতাম ওই সময়টা আপনাকে। তো আজকে আমার যে ঘটনা, আসলে আমার অনেকগুলো ঘটনা আছে রাসেল ভাই।
আপনি যদি কাইন্ডলি আমাদের জানাতেন আপনি বাংলাদেশের কোন স্থান থেকে বলছেন এই মুহূর্তে?
ভাই আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। আমার
থ্যাংক ইউ সো মাচ। চাঁদপুরে জি 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 বলেন। চট্টগ্রামের ঘটনা আমরা অনেক পছন্দ করি, চট্টগ্রামে অনেক চমৎকার চমৎকার ঘটনা আমরা পেয়েছি এবং অনেক চমৎকার চমৎকার অতিথি আমাদের বিভিন্ন সময় এসেছেন এবং তারা আমাদের ঘটনা শুনিয়েছেন। চলুন আপনার ঘটনাও শুনি, আমরা আর থামাবো না, আপনি আপনার মতো করে।
জি ভাইয়া, ঘটনাটা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর, আমার থানা হচ্ছে ফরিদগঞ্জ। তো চাঁদপুরে ডাকাতিয়া নদী হয়ে আমার একদম বাড়ির পাশেই হয়ে নদীটা গেছে। তো আমার বাড়ির বর্ণনাটা আমি একটু দিয়ে নেই। আমার বাড়িটা হচ্ছে একটি পুরনো জঙ্গল ঘেরা একটি বাড়ি। ওই বাড়িতে সাধারণত আমরা পাঁচটা ফ্যামিলি থাকি, বিশেষ করে শহরে তিনটা ফ্যামিলি থাকে আর বাকি আমরা দুইটা ফ্যামিলি বাড়িতে থাকতাম। তো ঘটনাটা ঘটে যে এরকম, যে সময়টা ছিল 2011 সাল। তো তখন আমি স্কুলে পড়াশোনা করি। তো ঘটনাটা ঘটে বেসিক্যালি আমার আম্মুর সাথে, যেটার একজন মানে স্বচক্ষে যেটা আমার চোখে দেখা বা ওই ঘটনার অনেকটা এখন আমার ফ্যামিলির উপরে আছে। তো ঘটনাটা হচ্ছে যে আমার আম্মুকে নিয়ে আমার বাড়িটা হচ্ছে আপনার বাড়ির সামনে একটা পুকুর, পুকুরের পাশে কবরস্থান, বেদ যেটাকে বলে বেদঘাট, আর হচ্ছে কবরস্থানে একটি বিশাল তাল গাছ রয়েছে। আর বাড়ির বাড়ির সামনে পুকুর, পিছনে পুকুর, আর হচ্ছে উত্তর সাইডে হচ্ছে আপনার ডাকাতিয়া নদী বয়ে গেছে জঙ্গল ঘেরা, আর দক্ষিণ পাশেও একটা জঙ্গল আর কি, বা বাগান বলতে পারেন, অনেক পুরনো। তো ঘটনাটা ঘটে এরকম যে হঠাৎ করে আমার আম্মু সুস্থ সবল একদম সব ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে আম্মুর আপনার ডান হাত ওইটা আপনার ব্যথা শুরু হয়। তো ব্যথাটা এমন তীব্র যে আসলে সহ্য করার মতো না। তো আমরা অনেক ডাক্তার দেখাই, ঠিক আছে, অনেক রিপোর্ট করাই, হ্যাঁ, শহরের বা উপজেলার কোনো ডাক্তারই কোনো কিছু মানে রোগ নির্ণয় করতে পারে না। তো অনেক ইয়ে করার পরে যখন ডাক্তার থেকে আমরা একদম হাল ছেড়ে দিই, তখন হয় কি আমার আম্মুর মানসিক সমস্যাটাও শুরু হয়। তো এটা এমন যে আমার আম্মু আপনার যখন ঘুমায় তখন আপনার ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ফিল করে, যেমন হচ্ছে যে মানে ওনাকে মেরে ফেলে, আমাকেও মেরে ফেলে, ওনার সন্তান যারা আছে তাদেরকেও মেরে ফেলে। দেন একদিন হয়েছে কি, আমি আর আমার আম্মু শুয়ে আছি পাশের রুমে আমার মেজবাপু ঘুমানো। তো আমার আম্মু আমারে বলতেছে তোর আফুরকে জানি মেরে ফেলতেছে। তো ওই আওয়াজটা মানে আমার কানেও আসতেছে যে আমার আপু অনেকভাবে জোরে চিল্লাচ্ছে, কিন্তু যখন আমি হঠাৎ ঘুমের গোদ থেকে উঠে যাই তখন আমি দেখি যে না, সব স্বাভাবিক আছে। তো এরকম দিন যাচ্ছে, হ্যাঁ, আম্মুর কোনো উন্নতি হচ্ছে না। তো একটা পর্যায়ে আমরা আমাদের ওইদিকে কালীরবাজার নামে একটা জায়গা আছে, তো ওই জায়গায় একজন অনেক হুজুর আছে, তো হুজুরের কাছে আমরা নিয়ে যাই। তো অনেক দীর্ঘক্ষণ সিরিয়ালের পরে আমরা হুজুরকে দেখাই, তখন হুজুর বেসিক্যালি বলে যে ওনাকে তো খুব বাজে ভাবে বা একটা হাত যেতে অবশ হয়ে যায় বা এটা নষ্ট হয়ে যায়, তো ওইরকম একটা কালো যদি করাই। তো আমরা বললাম যে তাহলে হুজুর আমরা এখন কি করতে পারি এটা। পরে বলে যে আপনারা শুক্রবার আসেন, আগামী শুক্রবার আসেন, দেখি আমি কিছু করতে পারি কিনা। তো পরবর্তীতে শুক্রবারে আমরা প্রত্যেক শুক্রবারে হুজুর বসতো, এখন বসে কিনা জানি না, কারণ বেসিক্যালি আমি অনেকদিন হচ্ছে আমার গ্রামের বাড়িতে যাই না। তো পরবর্তীতে চলে আসার পরে রাত্রে হয় কি যে আমার আম্মু মানে ঘর থেকে বেরোয় যায়, আমি দেখতেছি যে আম্মু পুকুর ঘাটে গেছে বা থালা বাসন যেটা আসলে বেসিক্যালি গ্রামে আপনার ওই পুকুর পাড়টা আর পুকুর আর কি ঘর থেকে একটু দূরে হয়। তো গেছে, আমি কি করছি ঘুম থেকে উঠে একদম সোজা যে কবরস্থান আছে ওখানে চলে যাই। তো চলে যাওয়ার পরে আমাদের বাড়িতে যারা আছে মাশাল্লাহ সবাই অনেক ধার্মিক বা একদম মুক্তিযুদ্ধের পর থেকে আমার দাদা যারা আছে বা আমাদের বাড়িতে এখনো পাকিস্তানের অনেক লাইব্রেরি অনেক বই আছে, তো পরবর্তীতে আমি ওই কবরস্থানে যাই, দেখি যে একজন মুরব্বী মানে কবরস্থানের একটা জায়গায় চেয়ার নিয়ে বসে আছে, মাথায় পাকিস্তানের যে লম্বা টুপি ওগুলা দেওয়া, আর চতুর্পাশে আপনার সাদা কাপড় পরে অনেকজন বসে আছে। তো আমার আব্বু পৃথিবীতে নাই, বেঁচে নাই, অনেক আগে মারা গেছে, আল্লাহ বিহিতান করি। তা আমি এটা দেখে আমি ভাবতেছি যে ওনারা কে, আর আমরা পুকুর ঘাটে পাইলাম না, দেখলাম না। তা আমি ওনাদের দিকে এভাবে তাকাই, পরবর্তীতে দেখি ওনারা কি করতেছে। ঠিক আছে, একজন চেয়ারে বসে পড়তেছে, বাকি সব যারা আছে কিন্তু কারো পেজ আমি মনে রাখতে পারি। তা আমি চলে আসছি, চলে আসার পরে আমি আবার বাড়িতে এসে দেখি কি আম্মু আম্মু জায়গায় শুয়ে আছে। তাহলে এই ঘটনাটা আমি আজ পর্যন্ত মিলাইতে পারিনি। তো পরবর্তীতে একদিন হয় কি যে এই ওই সপ্তাহের কোন একটা দিন খাবার গরম করবে, আম্মু হয়তো মানসিক ভাবে ওইরকম না, মাঝে মাঝে একদম পুরো ঠিকঠাক, আবার মাঝে মাঝে আপনার হয় কি মানে সেই মানে উদ্ভট উদ্ভট কথাবার্তা, যেমন যে কেউ এটা করছে, ওইটা নিয়ে গেছে, ওইটা করছে, কারণ এটার জন্য মানসিক ডাক্তার দেখানো হয়েছে, বা ডাক্তাররা বলে যে এগুলা কোনো সমস্যা না, এগুলা হ্যালুসিনেশনের জন্য হয়। তো পরবর্তীতে একদিন তারপরে খাবার গরম করতে গেছে, তো খাবার গরম করতে গেছে, আমি আবার ভাইয়া ছোটবেলা থেকে অনেক দুষ্ট ছিলাম, দুষ্ট প্রকৃতির ছিলাম। তো খাবার গরম করতে গেছে, খাবার টাবার গরম করে খাওয়া দাওয়া করছে, তো আম্মু ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে আসার পর আমি ভাবলাম কি যে যেহেতু অনেক ঠান্ডা পড়তেছে, পাশেই নদী আমাদের, তো আমি চিন্তা করলাম যে একটু আগুন জ্বালাইলে কেমন হয়। হ্যাঁ, আমি কি বললাম, ওই যে পাতা, এই নারিকেল গাছের যে পাতা গুলো গুলো শুকিয়ে গেলে কিন্তু অনেক ভালো আগুন জ্বলে, তো আগুন জ্বালানোর জন্য ধরাইলাম, বা ধরলো না। ঠিক আছে, পরবর্তীতে চিন্তা করলাম আগুন ধরতেছে না কেন, একদম চুলার কাছ থেকে আনছি এত টাটকা, বা একদম মসমসে, কিন্তু ধরতেছে না। পরবর্তীতে আমি কি করলাম যে রান্নাঘরে আপনার কেরোসিন থাকে, হ্যাঁ গ্রামে কিন্তু মানুষ খুবই জ্বালাইতো, তো কেরোসিন থেকে আমি আপনার তেল দিয়ে যখন আগুনটা জ্বালাইছি, তো আমার বাড়ি বলতে এই আমার বাড়ির মানে আমাদের জঙ্গল তো, বা বাগান বা গাছপালা, তো দুইটা গাব গাছ আছে অনেক বড় বড়, যেগুলা প্রায় আপনার এখন কেটে ফেলছে, যেগুলা প্রায় আপনার অনেক বছর ধরে। তো ঘটনাটা অনেক লম্বা হয়ে যাবে, রাসেল ভাই যদি আমি একটু ব্যাখ্যা করব, মানে যদি সময় দেন তাহলে ব্যাখ্যা করতে পারি। হ্যালো,
জি আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
জি ভাইয়া শুনতে পাচ্ছি,
শুনতে পাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং
না ভাইয়া, আমার তো ঘটনা শেষ হয় না এখনো ভাইয়া,
আরো আছে।
হ্যাঁ ভাইয়া, ঘটনাটা আমি আপনার কাছে সময় যাচ্ছিলাম যে অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো তার জন্য
আচ্ছা যদি সময় দেন তাহলে। আচ্ছা ঠিক, আপনি অসুবিধা না, আপনি বলেন, আপনি বলেন।
তো ভাইয়া যে দুইটা গাব গাছ, তো ওখানে একটা ঘর ছিল, হ্যাঁ অনেক পুরানা, বা ওখানে বার্জার ছিল, তো ওখানে বেসিক্যালি অনেকগুলো ঘটনা আছে। তো ওখানে হয় কি যে আমাদের আগে ঘরটা ওখানে ছিল, তো ওখানে আমার পরপর তিনটা ভাই মারা যায়, তো মারা যাওয়ার পরে আর কি ওখানে থেকে আবার এখানে চলে আসে। তো
আপনি যখন ঘটনাটা বলছেন তখন আপনি একটু সময়গুলোকে উল্লেখ করেন, যেমন আপনার তিন ভাই, এর আপনার বড় না ছোট, কোন সময় কি হয়েছিল, এগুলো একটু উল্লেখ করেন, তাহলে সবার বুঝতে একটু সুবিধা হবে। থ্যাংক ইউ।
জি ভাইয়া, আমরা মূলত আমরা পাঁচ ভাই ছিলাম, আমার দুই ভাই এই মারা গেছে, তো আগে যেখানে ঘর ছিল ওখানেই মারা গেছিল। তো পরবর্তীতে আমার আব্বু এক হুজুরের কাছে যায়, তখন বলতে যে আসলে এখানে ঘর ওখানে উচিত হয় নাই, এখানে অনেক বছর ধরে ওনারা আছে, ওনারা বলতে জিনদের কথা বোঝানো হয়েছিল। তো পরবর্তীতে ওখান থেকে চলে আসে, তো ওখানে দুইটা গাব গাছ ছিল, গাব গাছ থাকার কারণে আমি যখন ওই যে আগুনে আগুন জ্বালাইতে চাইছিলাম বা কেরোসিন ঢেলে, তখন আমি দেখলাম যে আগুনটা যখন জ্বলছে, জ্বলার সাথে সাথে আগুনটা এত তীব্র ভাবে জ্বলে উঠছে, তাহলে বেসিক্যালি অল্প একটু কেরোসিন ঢেলে এত জোরে আগুন জ্বালা মানে জ্বলার কোন কথাই না। পরবর্তীতে দেখলাম যে দুইটা গাব গাছ আছে, কাঁচা পাতা, যেমন আপনার এই যে আগুনে দিলে যেমন আওয়াজ হয়, এরকম দেখতেছি যে ওই দুই গাব গাছের পাতা গুলা মনে হয় জ্বলে ছাই হয়ে আমার এদিকে ধাওয়া করে আসতেছে। আমি তো ভয় পাই দিলাম দৌড়। ঠিক আছে, দৌড় দিয়ে আমি তাড়াতাড়ি চলে আসছি। চলে আসার পরে আমি রাত্রে স্বপ্ন দেখলাম, মানে এক বিভৎস স্বপ্ন দেখি। স্বপ্নটা হচ্ছে যে এরকম, যে একটা পাগল এসে আমাকে বলতেছে যে আজকে তুই যেটা করলি এটার জন্য তোর ভবিষ্যতে তুই অনেক স্ট্রাগল করবি, কিন্তু তুই অনেক সফলতাও পাবি, অনেক মান সম্মানও হানি তোর জীবনে হবে। তো পরবর্তীতে আমি এটা আর অতটা গুরুত্ব দেই নাই। তো পরবর্তীতে এরপরে শুক্রবার চলে আসছে, আসার পরে হুজুরে বসছে, বসার পরে হুজুর বলতেছে যে আমি সবকিছু বুঝলাম, বাট আপনার আপনাদের ঘরের চালের উপরে অনেক বড় একটা আম গাছ, তো আম গাছের একটা মগ ডালে দেখবেন একটা তাবিজ টাঙানো আছে একটা ডালে, যেটা যে এই ঢালটা যতদিন বেঁচে থাকবে বা এই ডালে যখন তাবিজটা বাঁধা হয়েছে সেটা দিয়ে ঢালটা যত মোটা হবে আপনার হাতের ব্যথাটাও তত বাড়বে। তো পরবর্তীতে ওই তাবিজটা বাঁধা হয়েছিল যে সুতার, লাল সুতার সাথে উপরে এক ধরনের তার আর কি লোহার কাজ দিয়ে বাঁধা হয়েছিল, যে গাছের সাথে বাঁধা হয়েছে, যে গাছটা বড় হয়েছে বাট লোহার যেটা ওইটা মানে গাছের সাথে লেপটে দিয়েছিল। পরবর্তীতে হুজুরে বললাম যে এটা কি করা যায়, পরে বলে যে এটা নামাই আনতে হবে। তো পরবর্তীতে একটা আকারে দিয়ে এটা নামানো হয়েছিল। নামানোর পরে দুই দিনের মাথায় আমরা আমার আম্মু একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছে। দেন ওইটা নামানোর পরে আশ্চর্য বিষয় হচ্ছে পুরো গাছটা জীবিত আছে, বাট ওই ঢালটা, ওই ঢালটা একদম শুকায় মানে মারা গেছে আর কি। তো এই ছিল আমার ঘটনা। তো আমার লাইফে অনেকগুলো ঘটনা আছে। আরেকটা ঘটনা আছে রাতুল ভাই, যেটা হচ্ছে আমাদের টাকা দিয়ে নদীতে গেল ছয় মাস আগেও।
মানে আমি তো আপনার প্রথম ঘটনা তো শেষ, প্রথম ঘটনা তো এবার শেষ তাই না? প্রথম ঘটনাটা শেষ, আপনি দ্বিতীয় ঘটনা কি এটা একটা আরেকটা ঘটনা বলতে চাচ্ছেন আপনি এরকম কিছু?
জি জি ভাইয়া জি, আরেকটা ঘটনা আছে, আরো দুই তিনটা ঘটনা আছে আমার লাইফে।
আচ্ছা, মানে আমরা একটা ঘটনা তো শুনলাম, আমার মনে হয় যে আপনি যদি আরেকটা ঘটনা বলতে পারেন, যদি বা অন্য কোনো দিনও বলতে পারেন, আজকে যদি কোনো ছোট ঘটনা থাকে সেই ঘটনা বলতে পারেন, তারপরে আমরা আরেকটা ঘটনা যাব। সুতরাং আপনি চাইলে মানে যে ঘটনাটা আছে সেটা একটু ছোট করে বলতে পারেন।
জি ভাইয়া, আমার আরেকটা ঘটনা হচ্ছে যে আমার লাইফে ঘটা, এটা আসলে একটা সময় আমি মানে এগুলাতে অতটা বিলিভ করতাম না, কিন্তু ঘটনাটা হচ্ছে আমাদের বাড়িতে ভাইয়া প্রচুর আম গাছ। হ্যাঁ, তো আম গাছ আর হচ্ছে ডাকাতিয়া নদীর পাশে, পাশেই ধানের জমি, তো খুব ঠান্ডা শীতল বাতাস আসে। তো এরকম ওই তখন এটা 2016 সালের ঘটনা, এখন এক গ্রীষ্মকালে। তো আমি বেসিক্যালি ওই সময় থেকে আমার একটা বাজে অভ্যাস ছিল যে গ্রামের বাড়িতে সাধারণত ঘরে অতটা নেট পাওয়া যাইতো না, তো ওই সময় আমি নেট ব্রাউজিং এর জন্য আপনার বাড়ির একদম পাশে যে কবরস্থান আছে বা রাস্তা আছে একদম নদীর সাথে যায়, তো ওখানে আমি চেয়ার নিয়ে, আর হচ্ছে গ্রামে বেসিক্যালি অনেক মশা থাকে, তো আপনার মশার কয়েল জালে বসে আছি, আড্ডা দিতে মোবাইল লিখতেছি আর বেসিক্যালি স্মোক করতেছি। তো বসে আছি বসে আছি, রাত তখন প্রায় 12:04 বাজে, আর আম ফুটতেছে, পাকা আম গাছের, ওগুলা লাইট দিয়ে আনতেছি। বসে আছি, হঠাৎ করে দেখলাম কি যে মানে একটা গরম বাতাস আমার একদম পাশ দিয়ে, মানে মানুষ হেঁটে গেলে যেমন ওরকম গরম বাতাস আমার মানে পাশ দিয়ে হেঁটে গেছে। হেঁটে যাওয়ার পরে আমি তারপরে বসে আছি একদম রিল্যাক্সে। কিছুক্ষণ পর এই হঠাৎ করে বড় একটা ঢিল এসে পড়ছে, মানে আমার পাশে গায়ে পড়তেছে না। তা আমি আবার বললাম যে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমি চলে যাচ্ছি, মানে আমি বুঝতাম বেসিক্যালি আমার বাড়িটা হচ্ছে এরকম ভাইয়া যে আসলে আমার বাড়িতে আজ পর্যন্ত যদি সারা রাত বাড়ির দরজা খোলা রেখে কেউ ঘুমায় বা কোনো চুরি হয় না বা চোর আসলেও চুরি করে কিছু নিয়ে যাওয়ার মতো ইয়ে হয় না, হ্যাঁ মানে চুরি হয় না এক কথা, বা চোর আসেও না কখনো, বা আসলেও আমার বাড়িতে যখন ছোট থাকতাম তখন এই যে রাত্রে ঘুম ভেঙে গেলে জানলা দিয়ে একটু উঁকি মারলে দেখতাম যে সাদা কাপড় পরে বা ইয়ে করে কেউ আপনার ওই যে গ্রামের বাড়িতে যে ঘরের পাশে দেখবেন যে পীড়া থাকে বা একটু ঘরের পাশে যে মেজে থাকে বা এরকম এখানে বসে থাকে, তো বেসিক্যালি আমরা এগুলা দেখে আস্তে আস্তে আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম। তো ভয় না, তাই বলছে আমরা যদি সমস্যা হয় তাহলে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, পরবর্তীতে আমি আরেকটু বসছি, বসার পরে দেখলাম যে আমার আরেকটা রেল মারছে। ঋণ মারার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনাদের মনে বেশি দিচ্ছে ভাই আমি চলে যাব। পরবর্তীতে রাত্রে আমি এসে ভাইয়া আমার স্বপ্ন দেখাইছে যে তোমার বাবা এত ভালো মানুষ, তোমার বাবা পাঁচ হস্ত নামাজ পড়ে, তোমার বাবা কারো হক মায়ের খায় না, ঠিক আছে তুমি যে আজকে যে বেয়াদবিটা করছো এটা শাস্তিও তুমি কিন্তু পাইবা। আসলে ভাইয়া আমি আমার লাইফে এমন একটা পর্যায়ে আসছি যে আসলে আমি অনেক কিছু হারাইছি আমার ওই লাইফ থেকে, আর হচ্ছে আসলে আমি অনেক এই এই বয়সে আমার এই অল্প ছোট্ট বয়সে আমি অনেক টাকা ইনকাম করছি বাট কোনো টাকা আমি ধরে রাখতে পারি নাই। বাট আসলে আল্লাহ মানুষকে এই দুইটা ভাবে পরীক্ষা করে, একটা হচ্ছে যে আপনাকে অনেক ধন সম্পদ দিবে, আল্লাহ দেখবে যে আসলে আপনি কি তার দিনের পথে আছেন কিনা, আল্লাহকে আপনি স্মরণ করেন কিনা। হ্যাঁ, আল্লাহ আবার আপনার থেকে নিয়ে যাবে, নিয়ে যেয়ে আপনার এটাই শিক্ষা দিবে যে তোমারে আমি দিছি, তোমারে সব ভাবে করছি কিন্তু তুমি ধরে রাখতে পারলা না, ঠিক আছে। তো এই হচ্ছে ভাই আমার ঘটনা। আমি সবার প্রতি অনুরোধ করবো যে মানুষ যে কয়দিন বাইসা থাকে যদি সৎভাবে উপার্জন করে, সৎভাবে বা বাইসা থাকে, আর হচ্ছে কারো হক বা কারো কারো হক যেতে কেউ মায়েরা না খায় পৃথিবীতে।
আপনি চমৎকার কথা বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি পরপর দুটো ঘটনা আমাদের শোনালেন এবং আমাদেরকে সময় দিলেন রাতের বেলায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন এবং আশা করছি যে ভবিষ্যতেও আপনাকে আমরা আবারও পাব। আর আপনি যদি লিসনারদের উদ্দেশ্যে আপনি বলছিলেন মাঝখানে আমি ঢুকে পড়েছি, আপনি আপনার কথা শেষ করেন, তারপরে আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব।
জি ভাইয়া, তো কথা হচ্ছে যে আমার আসলে ভাইয়া অনেকগুলো ঘটনা আছে, এগুলো আমার নিজের সাথে ঘটে যাওয়া। তো আপনার ডাকাতিয়া নদী যে ঘটনাটা ওইটা আরেকদিন বলবো, ছয় মাস আগে একজন লোক মাছ ধরতে
আপনি কিন্তু নেক্সট দিনই বলতে পারেন, আপনি যে কোনো রবিবার অথবা মঙ্গলবারই কিন্তু আপনি আমাদের সাথে সেই ঘটনা শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা ডেফিনেটলি আপনার ঘটনা শুনবো এবং আমরাও চাই যে আপনি বার করেন।
আসলে ভাইয়া একটা কথা কি জানেন, কথা হচ্ছে যে আসলে ভূত এফএম হচ্ছে বাংলাদেশের একটা ঐতিহ্য ভাই একটা প্রোগ্রাম, আর হচ্ছে এখন হচ্ছে ভূত ডট কম। আসলে রাসেল ভাই আপনার শোতে আপনার ভয়েসে মানে ভূত ডট কম এ বা ভূতের যে স্টোরি গুলো আছে এগুলো যে একটা ফিল পাই আমরা, আসলে বাংলাদেশে আজ যতগুলা ইয়ে আছে ভাই যে মানে আপনার ইয়েতে প্রোগ্রামে যে একটা ফিল আছে এই ফিলটা আমি বাংলাদেশে
আমরা হচ্ছে ভূত ডট কম আপনি পছন্দ করেন, দ্যাটস ইনাফ, আমরা আর অন্য কোনো প্রসঙ্গে না যাই। আপনাকে
মানে আর কারো প্রোগ্রামে ভাই কোনো ফিলিংস পাই না। হ্যাঁ, মনে করেন না ওই যে কেউ আছে যে ভাই মনে করেন এমন ভাবে বলে, হ্যাঁ
মন্তব্য করতে চাই না, প্লিজ আমরা এটা থেকে বিরত থাকি। আমি সবার প্রতি আমার শুভকামনা এবং সবাই যেভাবে করছেন একটা ভালো কাজ করছেন, আমাদের সবার সাপোর্ট করা উচিত। থ্যাংক ইউ সো মাচ।
আমার অনেকগুলো ঘটনা আছে, অন্য এক সময় ভাইয়া বলবো ইনশাল্লাহ।
জি জি জি,
আর সবাই ভালো থাকবেন, রাসেল ভাইয়ের সবাই সাপোর্ট করবেন।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমি আশা করছি নেক্সট উইকে আপনাকে আবারও পাব, ইউনুস আপনি আমাদের সঙ্গে থাকবেন, আশা করছি যে আমরা পাবো আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আর এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে শুনছেন, এখনো পর্যন্ত শুনে যাচ্ছেন, তাদের প্রত্যেককে। এবং আপনারা সঙ্গে না থাকলে আসলে খুব ঝামেলাই হয়ে যেত আমাদের। এবং আপনারা জানেন যে আমাদের যেহেতু সামনেই আমরা ষষ্ঠ বছরে পদার্পণ করব, মানে ভূত ডট কম তার ছয় বছর পূর্ণ করবে, এবং আমরা চাচ্ছিলাম যে খুব করেই চাচ্ছিলাম যে আমাদের ইউটিউব যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে অ্যাটলিস্ট আমরা হচ্ছে এখানে আমরা একটা নাম্বার মানে আমরা হচ্ছে 2 মিলিয়নের একটা বড় পরিবার হব। এটা অনেক বড় একটা চাওয়া, বাট আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে হতেও পারে। আমরা অতটা মানে কি বলবো যে খুব যে একটা আশাবাদী তা না, কিন্তু আমরা হচ্ছে আমাদের আশার কথাটা আপনাকে জানালাম। যাই হোক, আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন আশা করি। আমি এই কথাটা কয়েকদিন ধরে বেশ বারবার বলছি, কারণ আমাদের লক্ষ্যটাই ওইটা ছিল। আমরা হয়তো মানে বারবার এই ধরনের কথা বলাটাও আসলে খুব বিব্রতকর। যাই হোক, আর আমাদের ফেসবুক পেজ যেটা আছে সেখানে আপনারা সমস্ত ধরনের ইনফরমেশনই কিন্তু সেখান থেকে পাবেন। সুতরাং সেই ইনফরমেশনগুলো পেতে হলে আপনি সরাসরি আমাদের ফেসবুক পেজে যে আপনি কিন্তু আমাদের সাথে মানে ফলো যে বাটনটি রয়েছে সেটা যদি আপনি হচ্ছে ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আপনি সমস্ত নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আমাদের আজকের শেষ ঘটনায় যাব এবং এই শেষ ঘটনাটি আমি যদিও হচ্ছে মানে কি বলবো যে নিজে পড়িনি, কিন্তু এই ঘটনাটি ভালো বলেই আপনাদের শোনাতে চাই। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আশা করছি ভালো লাগবে আপনাদের। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আছেন আমাদের সঙ্গে, এখনও যারা শুনছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা হচ্ছে শুরু করতে যাচ্ছি আমাদের তৃতীয় এবং শেষ ঘটনা, তারপরেই আপনাদেরকে বিদায় জানাবো। একটু ধৈর্য ধরে বাকিটা সময় থাকবেন আশা করি। চলুন শুরু করা যাক।
আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভয়রা চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ভূত ডট কম এর প্রিয় শ্রোতা বন্ধুগণ, আশা করছি সবাই ভালোই আছেন। আমি আমার পরিচয় দিয়ে অডিও ক্লিপটাকে বেশি দীর্ঘায়িত করব না, যেহেতু ইমেইলে আমি আমার পরিচয় দিয়ে দিয়েছি। তারপরে ছোট করে বলে রাখি যে আমি সিফাত সাইদ, যুক্তরাজ্যে লিভারপুল শহরে একজন ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি, যেটাকে ইংল্যান্ড ইউনাইটেড কিংডম হিসেবে আসলে সবাই চিনে, কিন্তু বাংলাদেশে অধিকাংশ মানুষ হয়তো বা এখনো লন্ডন নামেই চিনেন। যাই হোক, আর আমার বাংলাদেশে স্থায়ী ঠিকানা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 11 নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাটুলি আব্দুরপাড়া নামক এলাকায়, যেটাকে বেশিরভাগ মানুষ হয়তো বা হালি শহর আব্দুরপাড়া নামে চিনে থাকেন, যেহেতু হালি শহরের বর্ডারে একদম। আর আমার নানার বাড়িটা হলো সীতাকুণ্ড পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের অধীনে শেখপাড়া নামক একটি গ্রামে, যেটা এখনো আপনারা গেলে মোটামুটি একটা গ্রামের ফিল পাবেন, যদিও বা আগের মতো ধরেন 20 বছর আগেও যেরকম ছিল পুরোপুরি গ্রামের মতন সেটা নেই, বাট এখনো যথেষ্ট আছে। সেখানে প্রচুর চাষাবাদের যোগ্য জমি এবং প্রত্যেকটা বাড়ির সামনে একটি করে পুকুর, তারপরে একটি রেল লাইনের পরে পাহাড়, তো পুরাই একটা প্রপার গ্রামের মতো ফিল এখনো। যা হোক, আসলে আমি দুটো এলাকারই ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, আমার গ্রামের বাড়ি এবং শহরের চট্টগ্রামে আমার নিজের বাড়ি নিয়ে। অর্থাৎ আমার নানার বাড়ির ঘটনাগুলো আমি এই ক্লিপটাতে শেয়ার করি, আর এগুলো হয়তো বা খুব একটা বেশি ভয়ঙ্কর না, ছোট ছোট কিছু ক্লিপ, কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে। আর পরবর্তী অডিও ক্লিপটাতে আমি আমার শহরে আমার নিজের বাড়ি নিয়ে যে ঘটনাগুলো সেগুলো শেয়ার করব। আচ্ছা, আমার নানার বাড়িতে আমরা আসলে প্রায় সময়ই ছোটবেলায় স্কুল ছুটি হলে কিংবা আম্মু আব্বুদের অফিসের ছুটি পেলে প্রায় সময় আমরা দেখা যেত 1 সপ্তাহের জন্য ছুটিতে চলে যেতাম, মামা খালারা সবাই মিলে গিয়ে সেখানে সময় কাটাতাম। কিন্তু আমাদের একটা রেওয়াজ ছিল কি পারিবারিকভাবে, যে আমরা খেলাধুলা দুষ্টামি যাই করি না কেন, দিন শেষে এসে নানার কবরটা একবার করে জিয়ারত করব। আমার নানার বাড়ির বিবরণটা একটু দিয়ে নিই। নানার বাড়িটা হচ্ছে শেখপাড়া প্রাইমারি স্কুলের পাশে দিয়ে গিয়েছে শেখপাড়া গ্রামের মূল রাস্তাটা, ছোট একটা রাস্তা, এবং তারপরে খাল, এবং খালের পরেই হচ্ছে আমার নানার ভিটাটা, এবং এই ভিটার পরে শুরু হয়েছে আবার আমার নানার বড় ভাইয়ের ভিটা, অর্থাৎ আমার নানে আমার আম্মুর জ্যাঠার ভিটা, এবং তারপরে রয়েছে একটা পুকুর, এবং পুকুরের পরে হয়েছে নানাদের পারিবারিক কবরস্থান, যেখানে আমার নানা এবং আম্মুর জ্যাঠা সহ অনেকেই শায়িত আছেন তাদের পূর্বপুরুষেরা। ঘটনাটা হয়েছে কি, আমরা যখন একদিন সীতাকুণ্ড গিয়েছিলাম, আমি, আমার মামা, আমার আম্মু সহ আমরা দিনে গিয়ে যে রাতেই ব্যাক করবো এরকম একটা প্ল্যান। তো আমরা আসরের পরে ভেবেছিলাম যে নানার কবরটা জিয়ারত করব আমি আর মামা গিয়ে। তো আমরা আসলে আসরের পরে বসে সবাই নাস্তা পানি করে আড্ডা দিচ্ছিলাম, এমন সময় আম্মু বলল কি রে আমরা তো সন্ধ্যার পরে চলে যাব, তাড়াতাড়ি গিয়ে সূর্য ডুবার আগে কবর জিয়ারতটা করে চলে আয়। তো এটা মনে পড়তেই মামা আর আমি গেলাম তাড়াতাড়ি। বলে দেখি রাসেল ভাই, ঘটনাটা যখনকার তখন আমি মাত্র ক্লাস ওয়ান টু তে পড়ি, এত বেশি না, আর আমার নানা মারা গিয়েছেন আজকে থেকে প্রায় 30 বছর আগে। তো বুঝতেই পারছেন ঘটনাটা মিড নাইনটিস থেকে লেট নাইনটিস এর দিকের একটা ঘটনা। আর যখন আমরা কবর জিয়ারত শুরু করলাম তখন দেখলাম যে তখন আস্তে আস্তে আসরের সময়টা শেষ হয়ে গিয়ে মাগরিবের সময়টা কাছে চলে এসেছে, শীতকাল ছিল বিধায়। তো কবর জিয়ারত শেষে সালাম ফিরে যখন মোনাজাত করছিলাম মামার সাথে, আমি হঠাৎ দেখতে পাই, তখনও কিন্তু রাসেল ভাই পুরোপুরি আকাশ অন্ধকার হয়নি, তার উপর ছিল, মনে রাখবেন সেটা অমাবস্যার রাত কিন্তু। তো আমি দেখতে পাচ্ছি এই সময়টাতে এখনো সন্ধ্যা হয়নি, মাগরিবের আজান হয়নি, কিছুই না, পূর্ণিমার আলোর মতন পুরো কবরস্থান সহ এলাকাটা ভরে গিয়েছে, এমনকি আমার হাতের মধ্যে পর্যন্ত আমি রূপালি চাঁদের মতো আলো দেখতে পাচ্ছি। এরকম দেখতে পেয়ে আমি হঠাৎ চিন্তা করলাম এটা কি হচ্ছে, এখনো তো মানে মাগরিবের আজানই হয়নি, কিন্তু এখন কিভাবে চাঁদের আলো আসছে, আর তাছাড়া পূর্ণিমার আলো মতন এভাবে চাঁদ তো দেখতে পাচ্ছি না আকাশে, কিন্তু আসছে কোথেকে আলোটা। এটা ভাবতেই আমি মোনাজাত থেকে একটু মনোযোগ অন্যদিকে সেটি আকাশের দিকে তাকাতেই দেখি বিশাল দেহি এক নারী মূর্তি, সাদা ধবধপে কাপড় পরিহিত, চুলগুলো প্রায় হাঁটু পর্যন্ত লম্বা, এবং বিশাল বলতে রাসেল ভাই কত বিশাল, মানে প্রায় একটা নারকেল গাছের উচ্চতা যতটুকু অতটুকু, আপনি আশা করি বুঝতে পারছেন যে একটা স্বাভাবিক মানুষের উচ্চতা কিন্তু এতটুকু হওয়া কখনো সম্ভব না, একেবারে একটা পরিপূর্ণ নারকেল গাছের সমান সাইজের একটা নারকেল গাছ, তো কম করে হলো 3-4 তলা পর্যন্ত উঠে দেখা যায়। তো যাই হোক, দেখছি যে খিলখিল করে সেই মহিলাটা হাসছিলেন এবং তার দাঁতের থেকে এমন আলোর ঝলক আসছিল, মনে হচ্ছিল যেন তার দাঁতের আলো দিয়ে মানে পুরো কবরস্থানটাই আলোকিত হয়ে যাচ্ছিল, এমন একটা ব্যাপার আর কি। তো বিষয়টা দেখে আমি আসলে চিন্তা করছিলাম যে আসলে এটা কি বা কে এই মহিলাটা। বলে রাখি রাসেল ভাই, তখনও আসলে আমি জিন ভূত এগুলো কি জিনিস বা এগুলো কি বাস্তবে অস্তিত্ব আছে কিনা এত কিছু তখন আমি বুঝতাম, বিভিন্ন রকমের ভূতের গল্প পড়তাম, কিন্তু আমরা মনে করতাম সেগুলো হয়তো বা মানে গল্পেই সীমাবদ্ধ কিংবা নিছক মানে কল্পিত কিছু চরিত্র, কাল্পনিক কিছু চরিত্র, কিংবা এগুলো জাস্ট বিনোদনের মাধ্যমে, এগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই এরকম মনে করতাম আর কি। কিন্তু এগুলোর মনে করেন কোরআন পাকে যে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের পাশাপাশি পৃথিবীতে জিন জাতীয় রয়েছে, ততটুকু আসলে তখনও বুঝতাম না। যা হোক, আমি জিনিসটা দেখে মামাকে খালি ধাক্কা দিচ্ছিলাম আর বলছিলাম মামা দেখো দেখো ওটা কে, একটু দেখে বলো তো মামা ওটা কে, কে এমন হাসছে এমন করছিল। মামা শুধু এক পলক চোখ খুলেই আমাকে বলল চল আমরা তাড়াতাড়ি বাসায় ফিরে যাই, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, বাসায় চল, আমি তোকে বাসায় গিয়ে সব বলছি। আমি বললাম কি হলো, কে ওটা, বলো না, দেখে এমন চলে আসছো কেন, কি বিষয়টা। মামা বললাম না এখানে এখন এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, আজান দেওয়ার আগেই আমরা দ্রুত বাসায় চলে যেতে পারলে ভালো হয়। তো যা হোক, আমরা যেতে যেতে পথে মধ্যে আজান হয়ে গেল এবং বাড়িতে ফিরে গিয়ে নামাজ পড়ে সবাই বসলাম। তখন সবাই আমাদেরকে জিজ্ঞেস করলো যে এত দ্রুত তোরা কেন ফিরে আসছিলি, তোরা কি মানে কিছু দেখেছিলি? আসলে সেখানে যারা থাকে তারা জানে, তারা হয়তোবা আন্দাজ করতে পেরেছিল যে আমরা কিছু দেখে হয়তোবা এরকম করেছি। তো যা হোক, আমি তখন বিষয়টা সবাইকে বলি যে এরকম একটা আন্টিকে দেখেছি, বিশাল লম্বা এভাবে দাঁত কেলিয়ে হাসছে কিন্তু কোনো কথা বলছে না কেউ না। আর মামাকে আমি জিজ্ঞেস করতেই মামা আমাকে টেনে নিয়ে চলে আসলো, তারা তার কিছু বলেনি আসলে কি কে ওটা। তখন আসলে আমাকে আমার মা খালারা এবং সবাই বুঝিয়ে বলল যে বাবা আসলে দুনিয়াটাতে আমরা মানুষ জাতি একা না, আমাদের এই মানুষ জাতি এবং প্রাণী জগতের পাশেও অলৌকিক এবং অদেখা এক জাতি রয়েছে যেটাকে কোরআন পাকে আল্লাহ জিন জাতি হিসেবে বর্ণনা দিয়েছেন। তো তারা আসলে মাঝে মধ্যে নিজেদের অস্তিত্ব প্রমাণের জন্য হয়তো বা এইভাবে দেখা দেয়, কিংবা আমরা না চাইতেও তাদের সাথে দেখা হয়ে যায়, এরকম একটা বিষয় আর কি। তো তারপরে আমাদেরকে আসলে জিজ্ঞেস করেছিল যে তোমরা কি কোনো ভয় পেয়েছিলে বা কোনো, আমরা বললাম যে না আসলে আমরা কোনো ভয় পাইনি বা সেরকম কিছু হয়নি, আর আমাদের সেরকম শরীর খারাপ লাগা বা এরকম কোনো কিছু ফিল হয়নি যে কেউ আমাদের ক্ষতি করছে বা কিছু। তারপরও আসলে আমাদেরকে আমার আম্মুর জ্যাঠা যিনি ছিলেন তিনি আসলে একটু দোয়া কালাম পরে ফু দিয়ে দিলেন এবং বলল যে দেখো আমি তো আসলে আর কোনো মাদ্রাসার ছাত্র হলেও আমি আসলে সেরকম কোনো বড় হুজুর নেই, তারপরে তোমাদেরকে কিছু আমল করে ফু দিয়ে দিলাম, আর তোমরা যদি খারাপ কিছু দেখো অবশ্যই দ্রুত বড় কোনো হুজুরের শরণাপন্ন করনা হবে। তো রাসেল ভাই আসলে আমরা কোনো খারাপ ঘটনা বা কিছুরই সেরকম সম্মুখীন হইনি। তো তখন যেটা আমাদেরকে ওই নানা ভাই বললেন, অর্থাৎ আমার নানার বড় ভাই, তিনি বললেন যে যে তোমাদের সাথে আসলে হয়তো বা কোনো ক্ষতিকর কোনো জিনের দেখা হয়নি, যেটাই দেখা হয়েছে যে মহিলা জিনটা দেখেছ হয়তো বা ভালো জিন, কিন্তু তোমাদের সাথে আসলে একটু হয়তো বা কোনোভাবে দেখা হয়ে গিয়েছে ভুলক্রমে, দেখা দিয়েছে তার হয়তো নিজের অস্তিত্বটার প্রমাণ দিয়েছে এতটুকুই, এর বেশি কিছু না। তো ভাইয়া এইটা ছিল একটা ঘটনা। দ্বিতীয় আর একটা ঘটনা বলি যেটা আমার নানির মুখ থেকে শোনা, সেটা হলো আমার নানি কিন্তু এখন মাশাল্লাহ আমার চার ভাই বোন আমার আম্মুরা, আম্মু সবার বড়। তো আম্মু আগেও কিন্তু নানির আরো তিনটা সন্তান হয়েছিল, তো সেই হিসেবে কিন্তু আম্মু সবার বড় হতো না যদি তারা বেঁচে থাকতেন। তো যাই হোক, নানুর তিন সন্তানের মধ্যে, অর্থাৎ প্রথম তিন সন্তান আম্মুর আগে যে তিনটা সন্তান হয়েছিল সেই তিন সন্তানের মধ্যে প্রথম দুই সন্তান মিসকারেজ হয়ে যায় গর্ভে থাকা অবস্থায়, এবং তিন নম্বর সন্তানটা একটা ছেলে হয়েছিল। তো সেই ছেলেটা জসিম নামে তার নাম, সেই ছেলেটাও ৬ মাস পরিপূর্ণ হওয়ার আগেই মারা যায় এবং তাকে কবরস্থ করা হয় যুদ্ধুজ্জামি। এর পরে গিয়ে আমার আম্মু হয়। তো আম্মু যখন ৬ মাস ৭ মাস এরকম বয়স ছিল, আম্মুকে বিছানায় রেখে নানি গোসল করছিল। এখানে বলে রাখা ভালো যে আমার নানা আসলে চট্টগ্রাম শহরে থাকতেন বেশিরভাগই, কারণ নানা ছিলেন চট্টগ্রাম বন্দরের একজন ডেপুটি ডাইরেক্টর এবং তিনি কখনো আম্মুদেরকে নিয়ে তার বন্দর অফিসার্স কলোনিতেও থাকতেন, আবার কিছুদিন বাড়িতেও রেখে আসতেন নানিকে এবং আম্মুদেরকে। তো যা হোক, তখন নানি বাড়িতে ছিলেন আম্মুকে নিয়ে, তো নানু গোসল শেষ করে এসে দেখতে পেলেন যে খাটের মাঝখানে আম্মু আছে এবং আম্মুকে কেন্দ্র করে চারিদিকে বৃত্তের মতো করে সাতজন মহিলা, সাদা ধবধবে কাপড় পরিহিত সাতজন মহিলা বিশাল লম্বা লম্বা হাঁটু পর্যন্ত বসে আছেন এবং খিলখিল করে আছেন। নানু দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি বললেন তাদেরকে যে দেখো তোমাদের কারণেই হয়তোবা এর আগে আমার আরো তিনটা সন্তান নষ্ট হয়েছে, দুটো মেয়ে সন্তান পেটে থাকা অবস্থায় মারা গেল আর একটা ছেলে সন্তান, একটা মাত্র ছেলে সন্তান যেটা হলো সেটাও তো ছয় মাস হতে না হতেই দুনিয়ার আলো না দেখে চলে গেল। তো তোমরা আমার এই সন্তানটাকে কেড়ে নিও না, তাহলে আমার সংসারে অশান্তি হবে, আমাকে হয়তো বা অপায় বলে আমার শ্বশুর বাড়ি থেকে সবাই তাড়িয়ে দিবে, হবে আমার এত বড় ক্ষতিটা তোমরা করো। দেখে নাকি তারা নানুকে বলল যে তোমরা চিন্তা করো না, আসলে তোমার সন্তানের কোনো ক্ষতি করতে আমরা এসিনি, আমরা এসেছি তোমার সন্তানকে দোয়া দিতে, যে তোমার আগের সন্তানের গুলো যে মারা গিয়েছে সেটার কথা আমরা জানি এবং সেটা জেনেই আমরা এসেছি যে তোমার এই সন্তানটা যাতে নষ্ট না হয় সেজন্য তাকে দোয়া দিতে এবং তাকে দেখে যেতে এসেছি। দেখবে তুমি অনেক ভাগ্যবান হবে, তোমার এই সন্তানের কারণে তোমার এই সংসারে অনেক সুখ সমৃদ্ধি আসবে এবং তোমরা বেশ ভালোই থাকবে, তোমাদের পরবর্তী আর কোনো সন্তান নষ্ট হবে না এবং তোমরা সবাই সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত হবে, এরকম একটা কথা বলে যায় আর কি। তো এই ছিল আসলে রাসেল ভাই আমার নানার বাড়িকে কেন্দ্র করে দুটো ঘটনা, আর আমি পরবর্তী অডিও ক্লিপে বাকি ঘটনাগুলো আমার নিজের বাড়িকে কেন্দ্র করে যে ঘটনাগুলো চট্টগ্রাম আমার নিজের বাড়িতে করে যে ঘটনাগুলো সেগুলো বলবো। এখানে আসলে বলে রাখি যে আসলে আমার নানা মারা যায় খুব অল্প বয়সে, মাত্র 52 বছর বয়সে। তো এরপরও দেখুন আমার খালারা সবাই প্রতিষ্ঠিত হয়েছেন সরকারি চাকরিজীবী এবং সবাই নিজেরা ভালো করে বড় শিক্ষিত পরিবারে বিবাহ হয়েছে। আমার আম্মু খালারা সবাই এবং আমার মামাও সবাই, চারজনের মধ্যে চারজনই সরকারি কর্মকর্তা এবং সবাই ভালো প্রতিষ্ঠিত ঘরে বিয়ে হয়েছে, সুন্দরভাবে সংসার জীবন করছে। তো দোয়া করবেন সবাই আমাদের জন্য।
আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি, ভালোর তলে আছি। আমরা যখন শুরু করেছিলাম তখন বাংলাদেশে বিজয় দিবস শেষ হয়ে যায়নি, কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে আমরা হচ্ছে কি বলবো যে 16 ডিসেম্বর অতিক্রম করে 17 ডিসেম্বরে পড়েছি। এবং আপনারা সবাই, আমি জানি যে বিজয় দিবস যখনই আসে, 26 মার্চ 16 ডিসেম্বর যখনই আসে, আমাদেরকে আবারও উদ্বুদ্ধ করে দেশপ্রেমে এবং আমরা আশা করি যে আমরা দেশের জন্য ভালো কিছু করব। আমার যেটা মনে হয় যে নিজের জায়গা থেকে নিজের দায়িত্বটুকু পালন করাটাই সবচেয়ে বড় দেশের জন্য কাজ করা, এবং সেটা যেন আমরা করি এবং আমাদের যতটুকু সম্ভব মানুষের পাশে যেন দাঁড়াই, মানুষের বিপদে আপদে যেন আমরা এগিয়ে আসতে পারি, সবাই মিলে যেন আমরা ভালো থাকি, সেই প্রত্যাশাই থাকবে আপনাদের প্রত্যেকের কাছে। আমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা সবাই ভালো থাকি, আমাদের দেশ ভালো থাকুক, আমরা সামনের দিকে এগিয়ে যাই সেই কামনায়, সেই প্রার্থনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন তাদের প্রত্যেকটা মুহূর্তই ভালো লেগেছে, উপভোগ করেছেন আপনারা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।